ইলাহী সত্যবাদী আমানোদ্দার ব্যবসায়ী বাংনা, ইলাহী সত্যবাদী আমানোদ্দার ব্যবসায়ী বাংনা, তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও হে খোদা।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله نبي پاک صلى الله تعالى عليه وآله وسلم ارشاد করেছেন যে ব্যক্তি বৃহস্পতিবার রাতে আমার উপর 100 বার দরুদ পাক পাঠ করবে সে কখনো দরিদ্র হবে না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ব্যবসার বিধান অনুষ্ঠান আপনারা দেখছেন। উস্তাদুল উলামা হযরত আল্লামা মাওলানা মুফতি আবু মুহাম্মদ আলী আসগর আত্তারি সাহেব জিদা মজদুহু আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন। বিজনেস, ব্যবসা এবং লেনদেনের সম্পর্কে আপনাদের কল ও আপনাদের মেসেজের এই অনুষ্ঠানের মধ্যে বিশেষ করে উত্তর প্রদান করা হয়। সর্বপ্রথম হুজুর, আমি আপনার কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করব। ইসলামিক ফাইন্যান্স কোর্স করানোর সময় আপনি এক জায়গাতে বলেছিলেন যে ইসলাম এটা ফলাফলের পরিবর্তে পদ্ধতির উপর ফোকাস করে, এবং এর উদাহরণ আপনি সেই সময় এটা ইরশাদ করেছিলেন যে কোরআনে পাকে বলা হয়েছে ব্যবসা এবং সুদ উভয়টির যদি উদ্দেশ্য দেখা হয় তো আর্নিং হচ্ছে, ব্যবসা তো আর্নিং হচ্ছে, সুদেরও আর্নিং হচ্ছে। কিন্তু আমাদের ইসলামের পদ্ধতির দিকে অনেক বেশি ফোকাস দিয়েছে, ব্যবসার পদ্ধতি এটাকে হালাল করা হয়েছে এবং যেটা সুদের পদ্ধতি আছে এটাকে হারাম করা হয়েছে। তো আমি চাইবো যে আপনি এটাকে আরও আমাদের দর্শকদের জন্য বিস্তারিতভাবে বর্ণনা করুন। অনেক সময় মানুষ বলে যে কান এদিক থেকে ধরুন বা ওই দিক থেকে ধরুন, কানই তো ধরা হবে, চার রাস্তার মোড় ঘুরে এদিক থেকে আসতে হবে, আবার এখান থেকে রং সাইডে গিয়ে ওইখানে আসতে হবে। তো কি বলবেন এই ব্যাপারে আপনি?
বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন ও হাদিসে এর অসংখ্য উদাহরণও রয়েছে।
জি,
আমাদের সমাজে প্রচলিত একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি।
জি,
অনেক কমিউনিটি এমন আছে যেখানে এটা বলা হয় মেয়ের পক্ষ থেকে যে আমরা বিয়ের বদলে এত টাকা নিব।
ঠিক আছে,
এভাবে টাকা নেয়া এটা ঘুষ, মেয়ে তো বিক্রি করা বস্তু নয়। তারা যে ডিমান্ড করে যে আমরা এত টাকা নিব এরপর মেয়ে দিব, আর নেওয়া হয় তো সেগুলো ঘুষ। এখন এই পদ্ধতি আরব অঞ্চলে বৈধ হিসেবে প্রচলিত আছে। সেখানে অনেক উচ্চ পরিমাণে মোহর নির্ধারণ করে স্বামীকে এই কথা বলা হয়। একটি পদ্ধতি হচ্ছে মোহরের মধ্যে সেই টাকা লিখে দেওয়া হবে। শরীয়ত মোহরকে মালিকানার কারণ স্বীকৃতি দিয়েছে, মোহরকে জায়েজ অধিকার বলা হয়েছে। এখন মোহর কম দিক বা বেশি দিক এতে কোনো বাধা নেই, সেটিকে জায়েজ বলা হবে। উপযুক্ত পরিমাণ নিয়ে কথা বলা যায়, উত্তম পরিমাণ নিয়ে কথা বলা যায়, কিন্তু হারামের কথা আসবে না। দ্বিতীয় যে পদ্ধতি আছে তাতে হারামের বিষয় রয়েছে। তো এইভাবে দুজনের উদ্দেশ্য এক, কিন্তু পদ্ধতি ভিন্ন হওয়ার কারণে ফলাফলের মধ্যে পার্থক্য চলে আসে। অর্থাৎ হুকুমের দিক থেকে ফলাফল, মানুষ দেখে থাকে বেনিফিটের দিক থেকে ফলাফল তাই একই মনে হয়, কিন্তু শরীয়তের যে বিধান সেটি ভিন্ন ভিন্ন।
সুবহানাল্লাহ। অর্থাৎ হুজুর, যদি এমন কোনো কাজ আছে মানুষের মনে হচ্ছে এটা একদম এভাবে হয়ে যাবে, অর্থাৎ চোখের পলকে এই বিষয়টি হয়ে যাবে, কিন্তু পবিত্র শরীয়তের পদ্ধতি মানুষের কষ্টসাধ্য মনে হয়, তাহলে কাজ ওইটাই করতে হবে যেটার দীন ইসলামের নির্দেশ রয়েছে, যদিও বা কষ্টসাধ্য মনে হয়।
রাস্তা আছে না, একটি রাস্তা আছে এমন উদাহরণস্বরূপ, সেটা দিয়ে অতিক্রম করা কিছুটা কষ্টকর কিন্তু নিরাপদ। আরেকটি রাস্তা এমন আছে যেটা খুবই নিখুঁত, কিন্তু সেই রাস্তায় বিপদের আশঙ্কা আছে। দুনিয়াবী দৃষ্টিতেও একজন মানুষ সেখানে যাওয়াটা পছন্দ করবে না।
সঠিক,
সে কষ্টকর রাস্তা দিয়ে চলে যাবে, কিন্তু সে প্রাধান্য কাকে দিবে? যেটা কষ্টকর রাস্তা সেটাকে প্রাধান্য দিবে, নিরাপদ রাস্তাকে প্রাধান্য দিবে? তো ব্যাপারটি শরীয়তের বিষয়দের ক্ষেত্রেও, যে শরীয়ত সীমারেখা বর্ণনা করে দিয়েছেন, বিভিন্ন স্থানে কোরআনে পাকে বলা হয়েছে যে আল্লাহ তাআলা সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। সীমা নির্ধারণ করে হালাল ও হারামের মাঝে একটি রেখা টেনে দিয়েছেন, তো মুসলমান তার প্রতি খেয়াল রাখা অপরিহার্য।
সুবহানাল্লাহ।
আচ্ছা, এরপর হাদিসে পাকে এর অসংখ্য উদাহরণ বিদ্যমান আছে। উদাহরণস্বরূপ, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর নিয়ে বারগাহে রিসালাতে উপস্থিত হলেন। উত্তম প্রজাতির খেজুর ছিল। তো তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তো আরজ করল যে আমার কাছে কিছু নিম্নমানের খেজুর ছিল, আমি সেই খেজুরগুলোর পরিবর্তে এই উৎকৃষ্ট খেজুরগুলো ক্রয় করলাম। ফলাফল কি? তার কাছে উত্তম খেজুর রয়েছে, কিন্তু সে যে পদ্ধতি অবলম্বন করেছে সেটি জায়েজ ছিল না।
ঠিক আছে,
খেজুরের বদলে খেজুরের লেনদেন, একই জাতের পণ্যের ক্রয় বিক্রয় এবং এর যে পরিমাণ আছে সেটিও পাওয়া যাচ্ছে তার মধ্যে, তো এখানে কম বেশি হতে পারবে না। তো প্রিয় আকা আলী সালাতাম ইরশাদ করেছেন যে উচিত ছিল তোমার খেজুর তার কাছে বিক্রয় করা।
সঠিক।
এখন তার কাছে যেগুলো নিম্নমানের খেজুর ছিল, উদাহরণস্বরূপ তিনি সে 2 দিরহামের বদলে বিক্রি করেছে এবং তার চেয়ে কম পরিমাণে 2 দিরহামের খেজুর ক্রয় করে নিল, তো এখানে 2টি ক্রয় বিক্রয় হয়েছে, 2টি ট্রানজ্যাকশন হয়েছে। কিন্তু ফলাফল কি অর্জন হলো? যা সেই সময় তার অর্জন হয়েছিল, উৎকৃষ্ট খেজুর তার কাছে ছিল, জায়েজ পদ্ধতির পরও একই ফলাফল অর্জন হলো, কিন্তু পদ্ধতি ভিন্ন হয়ে গেল।
সঠিক।
এইভাবে আরও অনেক উদাহরণ রয়েছে যেগুলো বর্ণনা করা যেতে পারে।
মারহাবা, আল্লাহ পাক আমাদেরকে দীন ইসলামের নির্দেশিত পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করুক। আসুন অগ্রসর হব আপনাদের কলের দিকে এবং প্রথম কল অনুষ্ঠানে যুক্ত করব। জি
মুফতি সাহেব, এটা বলে দিন যে অনেক স্কুলে এটা প্রচলিত যে ছাত্র দেরিতে আসলে ফাইন, ড্রেস ময়লা হলে ফাইন, হোমওয়ার্ক না করলে ফাইন, এভাবে ফাইনের নামে টাকা নেওয়া হয়, তো এটা কি জায়েজ? এর শরীয়ত দিক নির্দেশনা দিয়ে দিন।
জি,
ফিকহে হানাফিতে এই ধরনের ফাইনের কোনো সুযোগ নেই। এটাকে পানিশমেন্ট ফাইন বলা হয়, যেটাকে জরিমানার টাকা বলে। তো জরিমানার টাকা তো জায়েজ নেই। এখন এখানেও আমাদের যে আলোচনা চলছিল কাকতালীয়ভাবে প্রশ্ন সেই অনুযায়ী চলে আসলো। এখানেও আমাদের বিকল্প পদ্ধতি বলে দিচ্ছে। আরে কথায় কথায় যে ফাইন লাগাচ্ছে এটা তো কোনো পদ্ধতি নয়, এটা করা উচিত নয়। একটি বিষয় হলো, উদাহরণস্বরূপ স্কুল এটা মনে করে যে পেমেন্ট দেরিতে না হওয়া উচিত, এমন কিছু না হওয়া উচিত, তো তারা উদাহরণস্বরূপ 2000 টাকার ফি নেয়। তো এই স্কুলে এটা অ্যালার্ট করবে যে আমি আমার ফি 2500 টাকা নেব। 2500 টাকা ফি অ্যানাউন্স করে দিল। এখন একটা অফার লাগিয়ে দিন, যেই ছাত্র সময় মতো পেমেন্ট করবে তার জন্য 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে।
বা
যেই ছাত্রের ছুটি হবে না সেও ডিসকাউন্ট পাবে, যে পানিশমেন্ট খাবে না সেও ডিসকাউন্ট পাবে।
বা
তো এইভাবে ফলাফল সেটাই অর্জিত হচ্ছে, কিন্তু জায়েজ পদ্ধতিতে অর্জন হচ্ছে।
চমৎকার, সুবহানাল্লাহ, মারহাবা। জি,
কেউ আমার থেকে টাকা ধার নিতে চায় এবং আমি জায়েজ পদ্ধতিতে তার থেকে লাভ নিতে চাই, তো এর কোনো শরীয়ত পদ্ধতি বলে দিন।
দেখুন, এই জায়েজ পদ্ধতির জন্য একটু বিস্তারিত এভাবে লাগবে যে আপনি তার সাথে কোনো না কোনো ব্যবসায়িক লেনদেন করবেন, আমরা আপনাকে যে পদ্ধতি বলবো, তো সেই ব্যক্তি টাকা কোথায় ইনভেস্ট করতে চাচ্ছে, তিনি কি তার ইউটিলিটিস বের করবে, তিনি ঋণে আটকে গিয়েছে, তার বিদ্যুৎ বিল দিতে হবে, গ্যাস বিল দিতে হবে, সে কি এই কাজে ব্যয় করবে, তো পদ্ধতি কিছুটা কঠিন হবে। আর যদি তিনি কিছু ক্রয় করতে চায়, উদাহরণস্বরূপ সে কাপড়ের ব্যবসায়ী, কাপড় ক্রয় করবে, ফ্যাক্টরি মেশিন ক্রয় করবে, মাল ক্রয় করবে, তো পদ্ধতি খুবই সহজ। সে ক্রয় বিক্রয় আপনি করে নিন, অথবা আপনি তাকে প্রতিনিধি বানিয়ে দিন, সে গিয়ে নিজে করে নেবে, আপনাকে এসে বিল দিয়ে দিবে, এত টাকা লেনদেন হয়েছে, আপনি সেটি মালিকানায় নিয়ে নিন, এরপর আপনি নিজে লাভ রেখে তাকে মাল বিক্রয় করে দিন। তো এইভাবে এটি একটি জায়েজ পদ্ধতি হবে, আর নির্দিষ্ট সময় যেটা নির্ধারণ করবেন ঋণের, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ হয়ে যাবে।
মারহাবা, এখানে আমি আরেকটি কথা বলবো। হুজুর, অনেক সময় এমন মনে হয় যে মানুষ মাসালা শ্রবণ করে, বুঝে, কিন্তু এভাবে বলুন যে যা বর্ণনা করা হয় তা পরিপূর্ণ, অর্থাৎ একদম সারাংশ পর্যন্ত, যেটাকে বলা হয় হেড টুটো পর্যন্ত বিষয়কে জেনে যাওয়া, বুঝে যাওয়া, এটা হয় না। তো আপনি কি ইরশাদ করবেন এই ধরনের আমাদের যে আর্থিক বিষয় আছে, লেনদেনের বিষয় আছে, এতে নিচ থেকে গিয়ে এভাবে বলা যে বল টু বল যেভাবে একজন মানুষের ব্যাপারে থাকে, তো এইভাবে করে সেটিকে বুঝে নেয়, তো এটা কি বেশি ইজি হবে?
দেখুন, এই মানসিকতা থাকতে হবে যে যে কোনো কাজের 2টি স্টেপ থাকে।
সঠিক।
প্রথম হচ্ছে সেই পদ্ধতির জায়েজ বা না জায়েজ হওয়া।
ঠিক আছে।
পরবর্তী স্টেপ হলো উভয় পক্ষের সেই পদ্ধতির উপর আমল করা।
ঠিক আছে।
অনেক সময় জায়েজ পদ্ধতি 4 থেকে 5-এর চেয়েও বেশি হয়ে থাকে।
ঠিক আছে।
একটি পদ্ধতি তাদের জন্য কষ্টকর হয়ে থাকে, অপরটি সহজ হয়ে থাকে।
সঠিক।
তো আগে তো এই জায়েজ ও না জায়েজ সম্পর্কে তত্ত্ব নিয়ে নিন, এরপর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, জায়েজের যে সীমারেখা আছে তার মধ্য থেকে করুন।
মারহাবা। জি, কল দিন।
মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, ব্যাংকে চাকরি করা কি নাজায়েজ? ব্যাংকে যে কোনো ধরনের সার্ভিস প্রদানকারীর উপার্জনের ব্যাপারে হুকুম কি হবে, যেমন স্টেশনারি সাপ্লায়ার এবং ব্যাংকে সফটওয়্যার তৈরি করে দেওয়া? এ ব্যাপারে মুফতি সাহেবের কাছে প্রশ্ন।
দেখুন, ডিপেন্ড করে সরাসরি সহায়তা কোথায় হচ্ছে আর পরোপক্ষভাবে সহায়তা কোথায় হচ্ছে। উদাহরণস্বরূপ, ব্যাংকের কর্মকর্তারা যখন পানি পান করে বা চা পান করে, তো সেই দুধ কোথা থেকে আসে? আর পানি বর্তমানে এমনিতে তো মিনারেল ওয়াটার বা ফিল্টার ওয়াটার মানুষ নিয়ে আসে, তো এই পানিগুলো তাদের জীবিকার অংশ এবং জীবন ধারণের উপকরণ হচ্ছে। এরপর তারা ঘরে চলে যায়। তো এই ব্যক্তি যারা ব্যাংকে বসে কাজ করে, তো তারা কোনো ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসাও করায়, তাহলে তো সেই ডাক্তারকেও ধরতে হবে যে ভাই কোনো চিকিৎসা করছো, তারা তো অমুক কাজ করে, এমনটা নয়। এটা দেখা হয় যে সরাসরি সহায়তা গুনাহের কাজে কোথায় হচ্ছে এবং কোথায় হচ্ছে না। একটি পেপার তার শত ব্যবহার হতে পারে, জায়েজ ও না জায়েজ ও নির্ধারিত যদি না হয়, তো সেই পেপার ক্রয় করা বা স্টেশনারি বিক্রয় করা জায়েজ আছে। ব্যবহারকারীর উপর ডিপেন্ড করবে সে এটা কোথায় ব্যবহার করবে। উদাহরণস্বরূপ টেলিভিশন, আলিমগঞ্জ টেলিভিশনের ব্যাপারে স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন যে এটি একটি ইনস্ট্রুমেন্ট। এই সঠিক ব্যবহার ও ভুল ব্যবহার স্বাধীনকর্তা যিনি আছেন, যার স্বাধীনতা আছে যে আমি এটা দিয়ে কী করব, এটা তার উপর। বিক্রেতা এর দায় মুক্ত। গুনাহের জন্য যদি নির্ধারিত হতো জায়েজ পন্থায় ব্যবহারের কোনো উপায় না থাকতো, তো তখন আমরা এটা বলতাম যে সাধারণ টেলিভিশন বিক্রি করা জায়েজ নেই বা স্টেশনারি সাধারণত বিক্রয় করা না জায়েজ। এমন ব্যাপার নয়, উভয় বিষয় আছে, তো উভয় বিষয় বিদ্যমান থাকবে। এখন আমরা চলে আসি সেই সফটওয়্যার বানানোর দিকে। যদি সফটওয়্যারের মধ্যে এই অপশন দেওয়া আবশ্যক যে ভাই আপনি এর মধ্যে যে সুদ আছে এর অপশন দিন, যে সুদের এইভাবে হিসাব নিকাশ হবে এবং এভাবে তার ডেটা নেওয়া হবে, এইভাবে তার হিসাব রাখা হবে, তো এটা সরাসরি সহায়তা। কিছু বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে, যেখানে সরাসরি সহায়তা হচ্ছে সেখানে নাজাইজের হুকুম লাগবে। উদাহরণস্বরূপ, কেউ এইচআরের জন্য সফটওয়্যার বানায় যেখানে শুধু উপস্থিতি লাগানো হয় কর্মচারীদের। এখন কর্মচারীদের উপস্থিতির যে সফটওয়্যার থাকবে সেটা তো আমরা নাজাইজ বলতে পারবো না, সেটি একটি জেনারেল সফটওয়্যার, সেটি যে কোনো ব্যক্তি ব্যবহার করতে পারবে, ব্যাংক করুক বা অন্য কোনো প্রতিষ্ঠান করুক। তো এইভাবে দেখা যায় যে কোথায় গুনাহ নির্ধারিত আছে এবং কোথায় গুনাহ নির্ধারিত নয়।
ঠিক আছে, কল দিন।
মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, আমাদের গ্রামে একটি মসজিদ পূর্বে থেকে ছিল, এই মসজিদে জায়গা কম ছিল, তাই আমরা এই মসজিদকে শহীদ করে অন্য একটি জায়গা ক্রয় করেছি এবং মসজিদ নির্মাণ করেছি। আর পুরাতন যে মসজিদ ছিল সেটি রাস্তার পাশে, তো সেই মসজিদের জায়গাতে আমরা কি কিছু দোকান বানাতে পারবো যার ভাড়া থেকে মসজিদের খরচ ইত্যাদি বের হবে?
জি হুজুর, তার প্রশ্ন দ্বারা এমন বোঝা যাচ্ছে যে তারা পুরাতন জায়গা একদম ছেড়ে দিয়েছে। তো যেই জায়গায় একবার মসজিদ হয়ে যায় জমির মধ্যে, তো সেটি কিয়ামত অবধি মসজিদ থাকবে।
সঠিক।
সেই মসজিদকে ছেড়ে দেওয়া, মসজিদকে জনশূন্য করে দেওয়া। কোরআনুল করিমে মসজিদকে আবাদকারী ব্যক্তিদের ফজিলত বর্ণনা করেছেন এবং মসজিদকে জনশূন্যকারীদের নিন্দা বর্ণনা করেছেন। তো তিনি একটি নতুন জায়গায় ক্রয় করে নতুন জায়গায় আবাদ করেছে। ঠিক আছে, সে আবাদ করেছে, কিন্তু সেটা আবাদ করতে গিয়ে এটা জনশূন্য হয়ে গেল, এটা কিভাবে জায়েজ হতে পারে? সাধারণত এমন হয় যে মসজিদ যেখানে থাকে তার পাশে জায়গা নিয়ে মসজিদকে প্রশস্ত করা হয়। পুরাতন জায়গাও ব্যবহার হচ্ছে নামাজের জন্য এবং নতুন জায়গাও ব্যবহার হচ্ছে, তো এটি একটি সাধারণ বিষয়। কিন্তু যদি এমন করা হয় যে পুরাতন জায়গা পরিপূর্ণ ছেড়ে দিল, এখন সেখানে নামাজ হবেই না, এটা করা তো অকাট্যভাবে জায়েজ নয়। আমি ইয়ামেনে গিয়েছিলাম, তো আমি সেইখানের যে প্রাচীন এরিয়া ছিল যেখানে মাসাইকগণ থাকতেন, তারিম শহর, তো আমি একটি গলিতে 3-4 মসজিদ দেখেছি, একটি গলিতে। তো আমাকে নিয়ে গেল যে এটি তারিম শহরের প্রথম মসজিদ, এর একটু সামনে আরেকটি মসজিদ, একটু আগে আরেকটি মসজিদ। আমি বললাম, এত ছোট ছোট মসজিদ কেন বানিয়েছেন আপনারা? বলতে লাগলো যে আমরা এভাবে নির্মাণ করেছি, এর ভিত্তিপ্রস্তর সেই যুগের যারা কুতুবে ওয়াক ছিল তারা করেছে।
আল্লাহু আকবার।
আমরা এটা মেরামত করি কিন্তু শহীদ করিনি আজ পর্যন্ত। আমরা এটা মেরামত করি, এর উপর প্রলেপ করি, এর যে ছাদ ছিল লাকড়ির যে ভীম থাকে সেই ভীমের উপরই ছাদ ছিল। আমরা তো মেরামত করি, কিন্তু আমরা এটা চাই না যে এই মসজিদ যেটা আছে এতে পরিবর্তন আসুক।
আল্লাহ,
তাদের ভালোবাসা ছিল, আর যেহেতু ছোট ছিল তো আমরা একটু দূরে গিয়ে আরেকটি মসজিদ নির্মাণ করেছি, একটু দূরে আরেক মসজিদ নির্মাণ করেছি।
চমৎকার,
কেমন তাদের ভালোবাসা ছিল।
সুবহানাল্লাহ।
আমি একবার, আপনি শুনেছেন হয়তো বিষয়টি, কুল্লাতাইনের যে বিষয়টি।
জি হ্যাঁ।
তিনি যেহেতু সেখানকার বাসিন্দা শাফি ছিলেন, আমরা উপস্থিত হয়েছিলাম। তো শাফিদের মতে কোম্পানি তো হাত দিলে পানি ব্যবহৃত হয় না।
ঠিক আছে।
তো এখন তারা, যেমন আমাদের এখানে কেউ মেমন মসজিদে গেলে,
জি,
তো মেমন মসজিদে বড় পুকুর বানানো আছে যেটাতে সবাই হাত প্রবেশ করিয়া উজু করে থাকে।
সঠিক।
তো এটা মায়ের কাসির, মায়ের কাসিরে হাত প্রবেশ করলে পানি ব্যবহৃত হয় না।
সঠিক।
তো সেই মসজিদে এত বড়, বেশিতে বেশি এক ফুট জায়গা হবে।
আল্লাহু আকবার।
এক এক ফুটের জায়গাতে সেখানে হাউস বানানো আছে।
হ্যাঁ।
যে এখানে বসে মানুষ উজু করে নেবে। তো তারা বলল, আমরা যেহেতু শাফি মাজাব অনুসরণ করি, তাই আমাদের জন্য এটা মায়ে কলিল নয়, আর এটা কুল্লাতাইনের মাসালা।
বা
আমি বললাম, চলুন একটি মাসালা যেটি হাদিসে পড়েছিলাম আমরা, আজকে কার্যক্ষেত্র সেটি দেখার সুযোগ হচ্ছে।
চমৎকার।
ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মতানুযায়ী, এই যে লোকেরা উজু করছে আমরা সেখানে উজু করতে পারবো না।
সঠিক।
ধোয়া ব্যতীত হাত যদি আমরা সেই পানিতে প্রবেশ করাই তাহলে আমরা, আমাদের মতো ব্যবহৃত হয়ে যাবে। হাত দৌত করা আছে, অজুর উপর অজু করার নিয়ত করলে তখন ব্যবহৃত হয়ে যাবে,
এমনটাই।
তাই প্রথমে অন্য পানি দিয়ে হাত ধুয়ে নিলাম, এরপর প্রবেশ করালে তখন করা যাবে।
কি চমৎকার।
তো বলার উদ্দেশ্য এটা যে সেখানে একটি গলিতে ছোট ছোট মসজিদ বিদ্যমান আছে।
সঠিক।
যদি এমন কোনো সমস্যা হয়েও যায়, পাশে জায়গা পাওয়া যাচ্ছিল না, নামাজি বেড়ে গিয়েছিল, অনেক সমস্যা দেখা দিচ্ছিল, তো এই কথার তো অনুমতি নেই যে আপনি সেই মসজিদটি ছেড়ে দিবেন, মসজিদ পরিত্যক্ত করবেন, জনশূন্য করবেন, এর তো অকাট্যভাবে অনুমতি নেই।
তারা তো এটা করছে যে সে জায়গায় দোকান বানাবে, মসজিদের যে খরচ সেটা উঠতে থাকবে, এটা তিনি প্রশ্নের মধ্যে উল্লেখ করেছিলেন।
মসজিদের অর্থ হচ্ছে যেখানে নামাজ কায়েম করা হয়, মসজিদের আবাদী নামাজের সাথে। যে মসজিদে নামাজ পড়া ছেড়ে দেয়, সেটা মসজিদকে জনশূন্য করে দেওয়া হয়ে যায়।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপত্তা দান করুক। তো এটা নিজের পক্ষ থেকে হয়তো তারা নিজে নিজে মনে করছে যে আমরা মসজিদের জায়গাতে দোকান বানিয়ে এই টাকা অপর মসজিদের জন্য খরচ করছি, তো এই কাজটা কি সঠিক করছে, যেহেতু এটাকে সঠিক কাজ বলা হবে না।
আমি যেটা বুঝেছি তার প্রশ্ন থেকে,
জি এমনটাই,
যদি এই নিয়ম পাওয়া যায় তাহলে তো এটা হারাম কাজ করেছে।
ঠিক আছে, সঠিক। জি,
সেই মসজিদকে আবাদ করা আবশ্যক।
ঠিক আছে, ঠিক আছে। জি, কল দিন।
মুফতি সাহেব, আমার নাম আব্দুস শাকুর। আপনার কাছে একটি প্রশ্ন হচ্ছে, আমার ঘরে এক দুধ বিক্রেতা দুধ দিতে আসে। এই মাসে এমন হয়েছে যে তিনবার দুধ নষ্ট হয়ে গিয়েছে। তো আমি যখন অভিযোগ করেছি তো সে বলল যে আপনার কোনো ভুলের কারণে দুধ নষ্ট হয়েছে, অথচ এরকম কিছু নাই, দুধ আগে থেকেই নষ্ট ছিল। তো আমি কি তার টাকা আটকে রাখতে পারবো?
জি,
আপনার প্রশ্নের মধ্যে আমাদের একটু সংশয় আছে, অর্থাৎ অপূর্ণতা আছে। আগে থেকে নষ্ট জিনিস কে নেয়? দুধ তো বন্ধ বক্সে দেয় না, খোলা অবস্থায় দেওয়া হয়। তো দুধ যখন আপনি গ্রহণ করছিলেন তখন নষ্ট হলে ফিরিয়ে দিতেন, আপনি গ্রহণই না করতেন। তো এমন মনে হয় যে অনেক সময় দুধ নষ্ট হওয়ার বিভিন্ন কারণ থাকে, অনেক দেরিতে গরম করা হলে, বা এমন পাত্র যেটা ঠিকমতো পরিষ্কার ছিল না। তো এইভাবে বিভিন্ন কারণ থাকতে পারে এর। আপনি আগে এটা নিশ্চিত হন যে দোষ তারই। যদি নিশ্চিতভাবে বলতে না পারেন তো দেখুন, দুধের বেশি দাম নয়।
হুজুর, একটি বিষয় হচ্ছে,
আমি শেষ করে নেই, বেশি দাম নয়, 500 টাকার হবে হয়তো। এখন আপনি একটু কল্পনা করুন, 500 টাকা আপনি দাবি করছেন অন্যের উপর, আর আপনি প্রমাণ ছাড়াই দাবি করছেন। এক তো এটা যে আপনি তার পরিপূর্ণ প্রমাণ পেয়ে গিয়েছেন, আপনার সামনে নিশ্চয়তা আছে যে আমার দাবি সঠিক, তখন আপনি দাবি করবেন, এতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু যখন আপনার কাছে পূর্ণ নিশ্চয়তা, যথেষ্ট প্রমাণ না থাকে, ইন হাউস প্রবলেম সেটাও হতে পারে, তো তখন আপনি দাবি কিভাবে করবেন? যে আপনি কিছু বলছিলেন।
হ্যাঁ, আমার এমন একটি অভিজ্ঞতা হয়েছে, এই ধরনের একটি, অর্থাৎ আমারও হয়েছে। আমার এমন মনে হয় যেমন দুধ আগে প্যাকেটে ভরা হয়, পলিথিনে প্যাক করে, অর্থাৎ তারা মিনজে একটি পাত্র রেখেছে, সেটা থেকে প্যাকেটে ভর্তি করে আর সেগুলো রাখতে থাকে, এবং এরপর একটি প্লেটে সেগুলো রাখে, এরপর সেগুলোকে বিভিন্ন যে ডিস্ট্রিবিউটর আছে তাদেরকে দিয়ে থাকে, তো তারা নিয়ে যায় যদি গরমের মৌসুম হয়। আচ্ছা, সেগুলো যেহেতু এমন প্যাকেটে মোড়ানো থাকে যেগুলো অর্থাৎ এভাবে বলা যায় যে সাদা রঙের হয় বা অন্য রঙের হয়ে থাকে। তো যখন ঘরে দুধ আনলো তো নিয়ে নিল সেগুলো, কিন্তু যখনই সেটা খুলে দেখল আর আসল যে প্যাকেট ভিতরে থাকে সেটা দেখলো, তো দেখা গেল দুধ ফেটে গিয়েছে। এমত অবস্থায় কি
কখন দেখেছে এটাও একটা প্রশ্ন, তাই না?
জি,
কতক্ষণ পর দেখেছে? উদাহরণস্বরূপ 2-3 ঘন্টা পড়েছিল এভাবে, ঠিক আছে, আর ফ্রিজও রাখেনি। একটি প্রশ্ন এটি, দ্বিতীয় হচ্ছে যে সব জায়গায় একই নিয়ম নয়।
ঠিক আছে,
অনেকগুলো এই নিয়ম আছে যে ড্রামের মধ্যে তারা খোলা দুধ রেখে তাতে বরফ দিয়ে রাখে,
সঠিক,
ঘুরতে থাকে, ঘরে ঘরে যায়, যে ব্যক্তি আসে তার ঘর থেকে যে পাত্র নিয়ে আসে তাতেই দিয়ে দেয়, এটাও একটি নিয়ম। আর দোকানদার প্যাকেটে করে দেয়।
জি ঠিক আছে, কল দিয়ে দিন।
সরকারি কর্মকর্তা থেকে জিপি ফান্ড কেটে রাখা হয় আর সেগুলো তাদের ইচ্ছাই কেটে রাখে এবং পরে এতে বাৎসরিক মুনাফা যোগ করা হয়। এই ব্যাপারে আপনার মতামত কি? এটা কি জায়েজ নাকি না জায়েজ?
দেখুন, জিপি ফান্ডের যে টাকাগুলো আছে সেগুলো হচ্ছে পার্ট অফ দ্য স্যালারি, এবং যখন এটি বিনিয়োগ হয় তখন আপনার পক্ষ থেকে হয়ে থাকে, এর জন্য এর মুনাফা আপনাকে দেওয়া হয়। এখন কথা হলো এই যে মুনাফাটা, যেহেতু এটা আপনার পক্ষ থেকে আপনাকে দেওয়া হচ্ছে, তো যদি সেটা জায়েজ জায়গা তার ইনভেস্ট হয়ে থাকে তো সেটা না জায়েজ হবে, কিন্তু যদি সুদী প্রতিষ্ঠানে তার ইনভেস্ট হয়ে থাকে তো সেগুলো নেওয়া কর্মচারীদের জন্য জায়েজ হবে না। শুধু যেটা আসল টাকা, যে আসল টাকা জমা হয়েছে সে শুধু সেটা নেবে, অতিরিক্ত টাকা নেবেন না, অর্থাৎ ফিরিয়ে দেওয়ার সিস্টেম নেই, তাই নিয়ে সাওবের নিয়ত ছাড়া সেটি সৎকা করে দিবে।
ঠিক আছে, জি কল।
মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, উত্তরাধিকারে আমি যে অংশটা পেয়েছি এখনও সেই অংশটি আমার মালিকানায় আসেনি, আসার পূর্বে আমি কি সেটা বিক্রি করতে পারব?
জি,
উত্তরাধিকারে আপনি যে অংশটি পেয়েছেন সেটি মালিকানায় আসেনি। একটি হচ্ছে আপনি সেটাকে হস্তান্তর করতে পারবেন কি পারবেন না, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। উদাহরণস্বরূপ এক ভাইয়ের দখলে আছে, এখন সে দখল ছাড়তেই চাচ্ছে না, ঠিক আছে, তো এটা দেখা হয়েছে আপনি সেটাকে হস্তান্তর করতে পারবেন কি পারবেন না। আগে তো সেই জিনিসের বিরোধ মুক্ত করতে হবে, অর্থাৎ আগে তো আপনি বিরোধ মুক্ত করাবেন, দখলের উদ্দেশ্য হচ্ছে সেই জিনিসটা ফ্রি হয়ে যাওয়া। অনেক জায়গা নিয়ে বিরোধ থাকে, যখন বিরোধ হয় তো এক ভাই দখলে আছে সে বলবে, ভাই আমার অধিকার তো বেশি, তোমাকে যতটুকু বিক্রি করেছে তার ততটুকু অংশ নেই। তো এভাবে যে দখল আছে তার নিজস্ব একটি গুরুত্ব আছে আর তার নিজস্ব একটি অবস্থান আছে। এরপর আপনার এখানের পরিস্থিতি কেমন, কোনো বিরোধ আছে বা বিরোধ নেই, তো দখল করতে তো সময় লাগে না। কিছু সম্পত্তি এমন থাকে যেগুলো অলরেডি দখলে থাকে, উদাহরণস্বরূপ বাবার ইন্তেকাল হয়ে গিয়েছে, আপনি সেই ঘরেই থাকছেন, এখন সেই ঘরের মধ্যে আপনার যে অংশ আছে পরস্পর ভাইদের মধ্যে জমি বিক্রি করছে, তো এটিও একটি ক্রয় বিক্রয়, এভাবে করা এটাও ক্রয় বিক্রয়। যেহেতু আগে থেকে আপনার দখলে আছে তো নতুন করে দখলের প্রয়োজন নেই। জি
জি কল।
ব্যবসার বিধান অনুষ্ঠানে মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, এখন যে ক্রিপ্টো ট্রেডিং আছে এটাকে গভর্নমেন্ট বৈধ সম্মতি দিয়েছেন, এখন এমত অবস্থায় এটা করা কি জায়েজ হবে?
দেখুন, এক তো আমাদের এখানে এই সমস্যা আছে যে দুনিয়াতে যে কোনো জায়গার কোনো ছবি চলে আসলে কোনো নতুন জিনিস সঙ্গে সঙ্গে প্রশ্ন শুরু হয়ে যায়, এটা ব্যবহার করা কেমন, ভাই এই বিষয়টা কি, কেন, কিভাবে, ঠিক আছে। হজের সময় আপনি দেখেছেন হয়তো সালমান ভাই,
জি,
নতুন এক ধরনের ছাতা চলে আসলো, এখন প্রশ্ন শুরু হয়ে গিয়েছে, কোনো নতুন জিনিস চলে আসলো, কোনো এহরাম আসলো, ঠিক আছে। তো অনেক সময় আমরা নিজে একটা বিষয়কে, সেটা অ্যাভেলেবেলই নয় মার্কেটের মধ্যে, আমরা জিজ্ঞাসা করছি এটা করতে পারবো মার্কেটে, অ্যাভেলেবেল তো হতে দিন, ফেসবুকে শুধু ছবি দেখেছে আর জিজ্ঞাসা করতে চলে আসছেন যেটা করতে পারবো কি না, তো এটা সময়ের আগে প্রশ্ন করা। আলিমদেরকে যে চাপ দেওয়া হয়, গবেষণা আছে, অনেকগুলো কাজ করতে হয়, একটি হচ্ছে জেনারেল প্রশ্ন কাল্পনিকভাবে এবং আরেকটা হচ্ছে উপস্থিত সমস্যার, তো উপস্থিত সমস্যার প্রশ্ন করা উচিত এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে আলোচনা অবশ্যই হয়েছে, কমিটি গঠন হয়েছে এবং নমনীয়তার ইঙ্গিতও দেখতে পাচ্ছি আইনের মধ্যে, কিন্তু এখনও এমন কোনো প্রণীত হয়নি, এটা প্রথম কথা। দ্বিতীয় কথাটি হলো, এমন অনেক দেশ আছে যেখানে মদ বিক্রির উপর কোনো আইন নিষেধাজ্ঞা নেই। তো কোনো বিষয়কে আইনি দৃষ্টিকোণ থেকে দেখা এটা দ্বিতীয় ধাপ হয়ে থাকে। প্রথম ধাপ হলো সেটিকে সেরিয়ে দৃষ্টিকোণ থেকে দেখা। যখন আলিমগণ এতে ঐক্যমত হননি, নাজাইজের ফতোয়া দিয়েছে, তো তাদের দৃষ্টিকোণ আইনি অবস্থায় ছিল নাকি সেরি অবস্থায় ছিল? আইনি অবস্থা তো ছিল না, সেরি অবস্থা ছিল। তো সেরি অবস্থানের ভিত্তিতেই তারা ফতোয়া দিয়েছেন। তো সেই সেরি ভিত্তি যদি আজও বহাল থাকে এবং আইন প্রতিষ্ঠিত হওয়ার পরও বহাল থাকে, এখন নোটের বিষয় আসলো। নোটের বিষয় আসলে আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহি ফতোয়া লিখেছেন, সম্পূর্ণ গবেষণা করলেন। তো আইন তো বৈধ করে দিয়েছিল, তো গবেষণা করার কী প্রয়োজন ছিল? এটা দেখতে হয় যে শরীয়তের যে নীতিমালা আছে, শরীয়তের যে বিধান আছে, তার আলোকে একটি বিষয়ের হুকুম কি। তো সেটি তো কালকে সেই প্রশ্ন বিদ্যমান ছিল, আজও সেই প্রশ্ন বিদ্যমান।
জি কল।
আমি লান্ডি বাবুর মার্কেটে জেনারেটর সার্ভিস প্রোভাইড করি। তো মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, বিদ্যুৎ চলে যাওয়া এবং না যাওয়া অবস্থায় আগে আমরা ফিক্সড মাসিক হিসেবে 2000 টাকা নিতাম মান্থলি, ফিক্সডভাবে এটা নেওয়া জায়েজ কি না জায়েজ এই ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে দিন।
দেখুন, আজকে আমাদের সমস্যা, আমাদের পরিস্থিতি দ্বারা উদ্দেশ্য হলো যে বিষয়গুলোর উপর ভিত্তি করে জায়েজ ও নাজায়েজের হুকুম দেওয়া হয়, তার মধ্যে থেকে দুই একটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি। এইখানে একটি কষ্টকর বিষয় এটি, ধরে নিন বিদ্যুৎ পুরো মাসে একবারও যায় না। অনেকগুলো এমন এরিয়া আছে যেখানে বিদ্যুৎ একবার তো অবশ্যই যায়, নির্দিষ্ট সময়সূচি থাকে। এবং আপনি জেনারেটরের সুবিধা দিয়ে দিলেন এবং আপনি বললেন যে ভাই, যে সময় বিদ্যুৎ চলে যায় যদি মার্কেট হয়, তাহলে স্পষ্ট বিষয় মার্কেটে রাতের সময় তো প্রয়োজন হয় না। যে সময় মার্কেট খোলা হয় সেই সময় হয়তো জেনারেটর সার্ভিস দেন। তো যদি নিশ্চিত হয় যে কারেন্ট যায়, তার একটি নির্ধারিত সময়সূচি আছে, এর এক ঘন্টা আগে পরে হতে পারে, কিন্তু যায় এটা নিশ্চিত যে কমপক্ষে এত সময় লোডশেডিং হয়ে থাকে এবং আপনি সার্ভিস দিচ্ছেন, এমত অবস্থায় তো আপনার সার্ভিস দেওয়া একদম জায়েজ। আর এই যে সময় সেটিকে মানদণ্ড বানানো হয়েছে যে বিদ্যুৎ চলে যায় এবং বাকি আপনার পক্ষ থেকে, অথবা এটা যে বেশি সুবিধা থাকা, এর চেয়ে বেশি গেলে তবু আমি আপনাদেরকে বিদ্যুৎ দিব, একটা তো এই পদ্ধতি। এবং আরেকটি পদ্ধতি হচ্ছে, যদি বিদ্যুৎ আপনি ধরে নিয়েছেন এক ঘন্টা যায়, সেটাকে সামনে রেখে আপনি প্যাকেজ দিয়েছেন, তো এখন দেখা যাচ্ছে বিদ্যুৎ 6 ঘন্টা করে যাচ্ছে।
আল্লাহু আকবার,
6 ঘন্টাতে তো আপনি 2000 টাকা করে নেবেন না। তো এখন আপনাকে চুক্তি রিনিউ করতে হবে। শরীয়ত এটা চায় না যে আপনার ক্ষতি হোক বা সেই মানুষগুলোর ক্ষতি হোক।
চমৎকার।
বিদ্যুৎ একেবারে গেলে জেনারেটর সাধারণত নেয় না মানুষ, তারা জানে যাদের এলাকাতে বিদ্যুৎ চলে যায়। একদম না গেলে তখন আপনার এই ধরনের সার্ভিসের উপর আমাদের প্রশ্ন উঠবে যে ভাই, 2000 টাকা কোন কাজের, বিদ্যুৎ তো যায়ই না, নির্ধারিত সময়ও তো নেই। তখন আমরা আপনাকে পরামর্শ দিব যে ভাই, আপনি এই সার্ভিস ঘন্টার ভিত্তিতে দিন, যে ঠিক আছে আমি অ্যাভেলেবেল আছি এই সময় থেকে এই সময় পর্যন্ত। যদি বিদ্যুৎ যায় তার ঘন্টা কাউন্ট হবে, ঘন্টা কাউন্ট হওয়ার পর প্রতি ঘন্টা বা প্রতি মিনিট অনুযায়ী আমি আপনার পারিশ্রমিক নিব। তো এইভাবে আপনি একটি মানদণ্ডের ভিত্তিতে টাকা নিন, আপনারও ক্ষতি হবে না, তাদেরও ক্ষতি হবে না। যে কনফিউশনটা আছে, যেটাকে আনসার্টিনিটি বলা হয়, অস্পষ্ট বা সন্দেহ বলা হয়, শরীয়ত এটা চায় না যে যে আর্থিক লেনদেনের মধ্যে অস্পষ্টতা থাকুক। তো এই পুরো অবস্থাকে গরার বলা হয়। তো গরার যেটা, সেটা লেনদেনের বিষয় দিকে নাজাইজ করে দেয়। এখন যে কিছুক্ষণ আগে আলোচনা হয়েছিল বিটকয়েনের বিষয়ে, সেখানে নাজাইজ হওয়ার ফতোয়া যে আলেমগণ দিয়েছেন, তাদের অন্যতম কারণ গরার ছিল যে আনসার্টিনিটি, অস্পষ্টতা, অতিরিক্ত ওঠানামা, উদ্দেশ্য, এই সব বিষয় ছিল। আপনার যে বিষয়টি আছে, যে দু চারটি কথা আমি বলেছি, সেগুলো সামনে রেখে সমস্যার সমাধান করা হবে। কোনো কঠিন কিছু নয়। বড় বড় যেগুলো, বড় বড় যে শপিং কমপ্লেক্স আছে, এই ধরনের যে ভবনগুলো আছে, সেখানে অনেকগুলো শপিং প্লাজা করাচি তো আমি দেখেছি, যেখানে সরকারি বিদ্যুৎ নিয়ে রেখেছে, তারা নিজেরাই ব্যবস্থা করুন। তো তাদের একটা মানদণ্ড আছে যে ভাই, আমরা ঘন্টা হিসেবে নিব। বা অনেকগুলো বড় বড় শপিং প্লাজা আছে, সেখানে সেন্ট্রাল এসি লাগানো আছে, তো সেন্ট্রাল এসির খরচ লোড অনুযায়ী বণ্টন করা হয় যে প্রতি টন অনুযায়ী তার এত টাকা নেওয়া হবে। তো এইভাবে একটি এমন বিষয়কে মানদণ্ড বানিয়ে চার্জ নির্ধারণ করা যেটা স্টুডেন্ট রাইজ মানদণ্ড হবে, যেটার মধ্যে অস্পষ্টতা থাকবে না, যেটার মধ্যে কনফিউশন থাকবে না, তখন সঠিক হয়ে থাকে।
মারহাবা, জি কল।
মুফতি সাহেব, আমার প্রশ্ন হলো, মানুষ বলে যে স্ট্রবেরি না খাওয়া উচিত, এটা জাহান্নামি ফল, তো এটা বিক্রয় করার ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে দিন।
লা ইলাহা ইল্লাল্লাহ। জি,
এগুলো যারা বলে তারা জানে না কোন সৃষ্টি। আল্লাহ এবং তার রাসূল কোনো সবজিকে হারাম বলেননি, এটা ব্যতীত যে তার মধ্যে ক্ষতি বা নেশা থাকবে। সবজি, উদ্ভিদ, ফল কোনো কিছুই হারাম নয়, নিজস্বভাবে হারাম নয়। যদি কোনো ফলের মধ্যে ক্ষতি থাকে, উদাহরণস্বরূপ বিষত থাকে, গাছপালা থেকে তৈরি হয়, এমন অনেক গাছ আছে, লতা আছে যার থেকে বিষ বের হয়, তো সেটি খাওয়ার তো অনুমতি নেই। নিজেকে নিজে ক্ষতির সম্মুখীন করার তো অনুমতি নেই। তো এইভাবে এখন কোনো ফলের মধ্যে নেশা আছে, যেমন তামাকের পাতা, তামাকের পাতা নেশার জন্য ব্যবহার করা হয়, এর তো কোনো অনুমতি নেই। এইভাবে আফিম একটি উদ্ভিদ থেকে উৎপন্ন হয়, এর যে ফুল আছে ফুলের আগেও একটা হয়
ডোডা।
ডোডা?
জি।
ফুলের আগে হয় নাকি পরে হয়?
না, আগে ডোডা হয় এবং ডোডার উপর ফুল বের হয়।
ডোডা থেকে বের হয় সম্ভবত?
জি, এটা ডোডা থেকে বের হয়।
এটাও এক ধরনের উদ্ভিদ, প্রকাশ্য উদ্ভিদ, কিন্তু এটাকে নেশার জন্য ব্যবহার করা এটা হারাম, জায়েজ নয়। তো এইভাবে এই দুইটি নিষেধ আছে ফল এবং সবজির মধ্যে, বাকি কোনো ফলে নিষেধাজ্ঞা নেই। যিনি এমন বলেছে সে ভুল বলেছে।
মাদানী চ্যানেলের দর্শক, সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শরীয়ত অনুযায়ী জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক এবং আমাদের হালাল রিজিকে আল্লাহ তাআলা বরকত, নিরাপত্তা এবং সুরক্ষা আমাদেরকে নসিব করুক। আমিন। সাল্লাল্লাহু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বনা, ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বনা, তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও হে।